الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. پیارے نبی رسول عربی حضرت النور صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد فرمان، যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য নিয়ে উপস্থিত হয়েছি। আমরা শীতকালীন কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। আজকের রীতিমতো আমাদের মাঝে রয়েছেন ডক্টর ইব্রাহিম মাসুমদুল্লাহ।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ তাআলা ওনার কাছ থেকে আমরা শীতকালীন কিছু রোগ নিয়ে আলোচনা করব এবং আমরা যাতে উপকৃত হতে পারি সে বিষয়ে লক্ষ্য রাখা হবে। এবং বিগত অনুষ্ঠানগুলোতে আমরা বিভিন্ন রোগ সম্পর্কে আমরা জ্ঞাত হয়েছি। আজকেরও আশা করি কিছু রোগ সম্পর্কে আমরা জ্ঞাত হব, যাতে আমরা এই রোগ থেকে বাঁচতে পারি, সচেতন হতে পারি এবং সুস্থ থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি বেশি বেশি করতে পারি। আসুন শুরুতেই আমরা ডক্টর সাহেবের সাথে কথা বলতে চাই। ডক্টর সাহেব, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি করতে চাচ্ছি তা হচ্ছে, আপনাদের কাছে আপনাদের চেম্বারের মধ্যে কোন ধরনের রোগী বেশি আসে সেই সম্পর্কে আমরা কিছু জানতে চাই এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই।
জি, ধন্যবাদ। সর্বপ্রথম মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ সহ সমগ্র দেশবাসীকে শীতের হিমেল হওয়ার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত উপস্থাপক, আপনি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তো যে বিষয়টি নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন, যে সাধারণত আমরা শীতকালে কোন ধরনের পেশেন্ট পেয়ে থাকি বা কোন ধরনের সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে আসে, তো যেহেতু শীতকাল সাধারণত শ্বাসতন্ত্র জটিলতা ধরনের যে সমস্ত রোগ দেখা যায় এইগুলো নিয়ে আমাদের কাছে আসে। যেমন হচ্ছে দেখা যায় আপনার ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট হচ্ছে, তারপর হচ্ছে আপনার রোগীর সর্দি থাকে, কাশ থাকে, তারপর অনেক সময় দেখা যায় কাশের সাথে রক্ত যায়, যেটাকে আমরা হেমোটাইসিস বলে থাকি। এর সাথে আপনার জ্বরও থাকে, সর্দিও থাকে, এইভাবেই থাকে। তারপর অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই এই সমস্যাগুলা একটু তীব্র আকার হয়ে দাঁড়ায়।
আচ্ছা,
তখন আমরা এই সমস্ত সিমটমের উপর ভিত্তি করে বিভিন্ন রোগীর সাথে কথা বলে তার আমরা কিছু সাইন সেখানে খুঁজে আমরা কিছু রোগ চিন্তা করে থাকি। যেমন ধরেন হচ্ছে আপনার শীতকালে আমরা বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো বেশি পাই, তো তখন আমরা এদের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া এই দুইটা রোগ আমরা বেশি চিন্তা করে থাকি তাদের সমস্যাগুলোর উপরে।
আচ্ছা আচ্ছা, আমরা গত পর্বগুলোতে হাঁপানি নিয়ে আলোচনা করেছিলাম, এটাও অ্যাজমা হাঁপানি, তো এটাও শীতকালীন একটা বিশেষ রোগ ধরে নেওয়া হয়।
জি, অ্যাজমা অ্যাজমা যদিও আপনার সবসময়ের রোগ, কিন্তু শীতকালে এটার প্রবণতাটা বা এটার সিমটম গুলো বেশি
বেশি বেড়ে যায়। শীতকালে বৃষ্টি কম হয়, ধুলাবালু উড়ে বেশি, যার কারণে আপনার লেপ তোষক ইউজ করা হয়, এর মধ্যে ডাস্ট থাকে, ডাস্টের কারণে শ্বাসকষ্টগুলো বেশি হয়।
যে আপনি চমৎকার বলছিলেন, আসলে অ্যাজমার হওয়ার যে কিছু আপনার প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, হ্যাঁ, এই ফ্যাক্টরগুলোকে যদি কোনো কারণে স্টিমুলেশন আপনি করে দেন সেক্ষেত্রে দেখা যাবে অ্যাজমার সমস্যাগুলো দেখা দিচ্ছে।
আচ্ছা, যাই হোক, আমরা ব্রঙ্কাইটিস দিকে যাচ্ছি।
আচ্ছা,
যেহেতু ব্রঙ্কাইটিসটা আপনি বলেছেন শীতকালীন একটা রোগ দেখা দেয়, যে আসলে ব্রঙ্কাইটিসটা কি আসলে?
জি, ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। যে ব্রঙ্কাইটিসটা কি আসলে, ব্রঙ্কাইটিস এটা যদি আমরা বলতে যাই তাহলে আমাদেরকে বুঝতে হবে ব্রঙ্কাস। ব্রঙ্কাস হচ্ছে লাংস এর একটা ছোট্ট একটা পার্টের নাম। লাংস অনেক কিছুর আমাদের বা ফুসফুস অনেক কিছুর সমন্বয় গঠিত, এর ভিতরে ব্রঙ্কাস আছে, ব্রঙ্কাই আছে, অ্যালভিওলাই আছে, অ্যালভিওলার টিউব আছে, তারপর হচ্ছে ট্রাকিয়া আছে। এর ভিতরে ব্রঙ্কাসের যে পার্টটা আছে, এই ব্রঙ্কাসের পার্টে যদি কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন হয়ে থাকে, কোনো ধরনের প্রদাহ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলি ব্রঙ্কাইটিস। এই অবস্থা যখন ব্রঙ্কাইটিস হয় তখন ওই জায়গাটা সোয়েলিং হয়ে যায়, জায়গাটা ফুলে উঠে, ফুলে উঠলে সাধারণ যে স্বাভাবিক যে শ্বাস আমরা প্রশ্বাস নিই, ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশন, শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, যে স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয়, ওই ব্রঙ্কাস গুলা ছোট ছোট ব্রঙ্কাস গুলা ফুলে উঠার কারণে ওই শ্বাস প্রশ্বাস গুলো বাধাপ্রাপ্ত হয়। ওই জায়গাটা ফুলে উঠার কারণে যেন এয়ার ব্লকেজ হয়ে যায়, যার কারণে বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায়। তারা শ্বাস প্রশ্বাস সেভাবে নিতে পারে না, তাদের রেসপিরেশন স্বাভাবিক প্রক্রিয়া চলে না, তাতে যখন চলে না তখন দেখা যায় তারা দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অর্থাৎ ব্রেথলেসনেস যেটাকে আমরা বলি,
আমরা কিভাবে লক্ষণ কি হবে
এটার লক্ষণটা, এই যে বাচ্চা, এই যে বললাম যে তার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়, হ্যাঁ কি দেখা দেয়, তার ইয়ারটা আপনার ভেতরে আটকে যায়, তখন সে দ্রুত শ্বাস নিতে চেষ্টা করে, অর্থাৎ তার শ্বাসকষ্টের সমস্যাটা দেখা দেয়, সাথে যখন এই সমস্যার সাথে কফ থাকে। আর এইখানে একটা টিপিক্যাল সাইন হচ্ছে কফটা আপনার সবসময় দীর্ঘক্ষণ লেগে থাকে, অর্থাৎ অনেকের ক্ষেত্রে এক দেড় মাস লেগে থাকে,
নিঃশ্বাস নিলে গড়গড় শব্দ হতে পারে।
আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, রাতের বেলা বাচ্চা, আপনার ছোট বাচ্চা আপনার পাশে ঘুমাচ্ছে, কিন্তু আপনি দিব্যি আরামে ঘুমাচ্ছেন, আপনার বাচ্চাটা আরামে ঘুমাতে পারছে না,
আচ্ছা
শুধু শুধু কাজ দিচ্ছে, সকালে দিনের বেলাও একটু এই বিচ্ছেদি করে এসে কাজ দিচ্ছে, এবং এরকম প্রায় এক দেড় মাস এটা লেগে থাকে, অনেক সময় দুই সপ্তাহের উপরেও চলে যায়। সে যখন শ্বাস প্রশ্বাস নিবে বা কাজ দিবে, তখন গড় গড় বা বাঁশি হুইসেল লাইক সাউন্ড হবে, বাঁশির মতো শব্দ হবে।
আচ্ছা,
এগুলো দেখে আমরা মূলত এই ব্রঙ্কাইটিস যে বিষয়টা আছে এটাকে চিন্তা করে থাকি। আর যেহেতু ইনফেকশন, সেহেতু অবশ্যই তার জ্বর থাকবে, সাথে
সাথে জ্বর থাকবে,
জ্বর থাকবে, আর জ্বরের সাথে আপনার যে কাশ যেটা হবে, কাশের সাথে কফও বের হতে পারে, ওটা বের হতে পারে।
এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে বড়দের ক্ষেত্রে এগুলো হয়, ছোটর ক্ষেত্রে এগুলো হয়, কিন্তু শিশু যারা দু বছরের নিচে, যারা একেবারে শিশু, তাদের ক্ষেত্রে আমরা কি ধরনের বুঝতে পারবো যে আপনার এই বাচ্চাটির শ্বাসকষ্ট হয়েছে অথবা ব্রঙ্কাইটিস রোগ?
জি, এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আমাদের প্রত্যেকেরই আমার বাচ্চার শ্বাসকষ্ট আছে কিনা বিষয়টা বোঝা উচিত। অনেক সময় আমরা বাচ্চাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসটাকেও আমরা বুঝতে পারি না, আবার অস্বাভাবিকটাকেও বুঝতে পারি না, সুতরাং অস্বাভাবিকটা একটু আমাদের জানা উচিত।
জি,
আপনি খেয়াল করবেন এবং সময় দর্শকবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনার বাচ্চার বয়স যদি দু মাসের নিচে হয়, সেক্ষেত্রে আপনার বাচ্চার স্বাভাবিক যে শ্বাস প্রশ্বাস সেটা যদি মিনিটে 60 বারের উপরে হয়, তাহলে আপনি ধরে নেবেন আপনার বাচ্চার শ্বাসকষ্টের সমস্যা আছে। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় এবং সে অবস্থায় তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস না হয়ে যদি শ্বাস প্রশ্বাস 50-এর উপরে উঠে যায় পার মিনিটে, প্রতি মিনিটে যদি শ্বাস প্রশ্বাস 1 বছরের নিচে একটা বাচ্চা যদি 50-এর উপর উঠে যায়, সেক্ষেত্রেও আপনাকে ধরতে হবে আপনার বাচ্চার শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা হয়তো বা আছে। অথবা আপনার বাচ্চার বয়স যদি 1 থেকে 5 বছর পর্যন্ত হয়, আমরা কিন্তু 3টা পর্যায়ে নিয়ে আসছি,
আচ্ছা
2 মাসের নিচে, 1 বছর, 1 বছরের নিচে
এবং 5 বছর,
1 থেকে 5 বছর, অর্থাৎ 5 বছরের নিচে। এই অবস্থা যদি তার রেসপিরেটরি রেট, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের হারটা যদি মিনিটে 40 বারের উপরে হয়, সেক্ষেত্রেও আপনাকে ধরতে হবে আপনার বাচ্চার হয়তো বা শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা আছে। এই সমস্যা, এই রেসপিরেটরি রেট বা শ্বাস প্রশ্বাসের হারের সাথে আপনি একটা বিষয় খেয়াল করবেন, সে যখন শ্বাস নিবে, শ্বাস নেওয়ার সময় এটাকে ইন্টারকোস্টাল ইনড্রয়িং বলা হয়, অর্থাৎ তার বুকটা পাজরের ভিতরে ঢুকে যাচ্ছে কিনা, একদম মানে বুকের খাঁচাটা উপরের দিকে উঠে যাবে, এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। যদি এরকম কোনো চিহ্ন দেখেন, অবশ্যই অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন।
জি,
এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ।
ব্রঙ্কাইটিসের আর কি জটিল বিষয় থাকলে?
ব্রঙ্কাইটিসের এই অবস্থায় আপনার দ্রুত ট্রিটমেন্ট করতে হবে, ত্বকের শরণাপন্ন হয়, ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ আপনার সুস্থ হয়ে যাবে,
সুস্থ হবে।
জি, আর একটা মানে ব্রঙ্কাইটিসের, আসলে তো আমরা তো বলেছি ব্রঙ্কাইটিস আপনার ইনফেকশনের কারণে হয়ে থাকে। এখন ব্রঙ্কাইটিসের সাথে আরেকটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত আপনার, সেটা হচ্ছে নিউমোনিয়া।
নিউমোনিয়া
আমরা যেটা প্রথম দিকে আলোচনা করেছিলাম যে একটু নিউমোনিয়া, দেখেন ব্রঙ্কাইটিস অনেকগুলো কারণে হয়, ইনফেকশনের কারণে হয়, ইনফেকশনটা সাধারণত ভাইরাস জনিত কোনো একটা সমস্যার কারণে হয়, অথবা আপনার যে ট্রাকিয়াল যে টিউবটা আছে, এই টিউবের মধ্যে কোনো একটা কিছু যদি অবস্ট্রাকশন করে দেয়, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়, সেখানে একটা ছোট একটা টিউমার হলো, অথবা কোনো একটা ফরেন বডি, কোনো একটা বাইরের ধুলাবালি গিয়ে ওই জায়গাটাকে বন্ধ করে দিলে এই সমস্যাটা হতে পারে, অথবা আপনার পূর্বে নিউমোনিয়া হয়েছে, এই নিউমোনিয়া ট্রিটমেন্ট যদি আপনি ঠিকমতো না করেন, সেক্ষেত্রেও আপনার ব্রঙ্কাইটিস হতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো না কোনোভাবে নিউমোনিয়া চলে আসতেছে।
আচ্ছা,
তো আমার পরামর্শ হচ্ছে যদি ব্রঙ্কাইটিস ডায়াগনোসিস হয়, ডাক্তার সাহেব যদি ব্রঙ্কাইটিস ডায়াগনোসিস করে, তিনি অবশ্যই এটা ট্রিটমেন্ট দিবেন এবং ডক্টর সাহেব পরামর্শ অনুযায়ী সেই ট্রিটমেন্টটা নেবেন।
নিউমোনিয়া যেহেতু বলেই ফেললেন, নিউমোনিয়া রোগও মানুষের ক্ষেত্রে হয়ে থাকে, হয়তো অনেকের পরিচিত শব্দটা, তা আসলে এটা কি?
জি জি, ধন্যবাদ। নিউমোনিয়া বহুল প্রচলিত এবং বহুল পরিচিত আমাদের মাঝে। তো নিউমোনিয়া আসলে মূলত হচ্ছে এই আপনার এটাও একটা লাংসে বা ফুসফুসে এক ধরনের ইনফেকশন, হ্যাঁ, ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমাল কনসলিডেশন, এটা ডেভিডসনে এইভাবে বলা আছে। হ্যাঁ, তো ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমাল কনসলিডেশন মানে হচ্ছে নিউমোনিয়া, আপনার লাংসের একটা পোর্শনে যে কোনো একটা জায়গায় কনসলিডেশন হয়ে যাবে, একটা ইনফেকশন হয়ে একটা কনসলিডেশন হয়ে যাওয়াটাই মানে হচ্ছে নিউমোনিয়া। এটা সাধারণত আমরা দেখে থাকি আপনার শিশুদের ক্ষেত্রে অথবা বৃদ্ধদের ক্ষেত্রে এই নিউমোনিয়া হওয়ার চান্সটা বেশি।
জি,
তো কারণ হিসাবে আমরা যে বিষয়টা চিন্তা করে থাকি বা বই পুস্তকে যে বিষয়টা আলোচনা হয়েছে, অর্থাৎ আপনি খেয়াল করবেন যে শ্বাসকষ্টজনিত বা বিভিন্ন ধরনের যে ইনফেকশনগুলো, এগুলো সাধারণত যারা ইমিউনোসাপ্রেস, ইমিউনোসাপ্রেস কথার অর্থটা হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম
কম
অথবা কোনো কারণে আমি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছি,
আচ্ছা
এদের এই সমস্যাগুলো বেশি হয়। এদের ব্রঙ্কাইটিসও বেশি হতে পারে, অ্যাজমার সমস্যাও বেশি হতে পারে, নিউমোনিয়ার সমস্যাও বেশি হতে পারে। তো নিউমোনিয়ার ক্ষেত্রে বিষয়টা বহুলভাবে আমরা আলোচনা করে থাকি, কারণ হচ্ছে আমরা দেখা যায় 2.5 বছরের নিচে এবং 65 বছরের উপরে এই দুই শ্রেণীর মানুষের মাঝে নিউমোনিয়ার মানে খুব বেশি দেখি। আপনার গত 5 বছরের নিউমোনিয়া হয়েছে কিনা আপনি বলতে পারবেন না, কিন্তু আপনি দেখবেন আপনারই বাচ্চা, আপনার ঘরে আপনারই ভাগ্নি অথবা অন্য কেউ, আপনি বলবেন দেখো গতবার তার নিউমোনিয়া হয়েছে, এই ধরনের একটা কেন না কেন চলে আসে।
বাচ্চাদের বেশি,
বাচ্চাদের 2.5 বছরের নিচে বাচ্চা এবং 65 বছরের উপরে বৃদ্ধা,
এদের বেশি হয়,
এদের বেশি হয়ে থাকে।
আচ্ছা,
কারণটা হচ্ছে এই যে 2.5 বছরের নিচে যে বাচ্চাটা আছে তার যে ইমিউনিটি সিস্টেম, তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু ডেভেলপ হয়নি,
ডেভেলপ হয়নি।
ওই ডেভেলপ না হওয়ার কারণে তার এই নিউমোনিয়া বা বিভিন্ন ধরনের ইনফেকশন জনিত
রোগ হয়ে থাকে।
সেম কথা হচ্ছে 65 ইয়ার্স ওল্ড, তার রোগ প্রতিরোধ ক্ষমতা তখন কমে যায়, এই ক্ষেত্রে ডেভেলপ হয় না, এই ক্ষেত্রে ডেভেলপ হয়ে এটা আন্ডার ডেভেলপে চলে গেছে, এই হলো অবস্থা। আর এর মাঝখানে কাদের হবে, এর মাঝখানে যারা ইমিউনোসাপ্রেস অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কমে আসছে, যেমন ধরেন একটা ক্যান্সারের রোগী, একটা হ্যাপাটাইটিসের পেশেন্ট, একটা ক্যান্সারের ট্রিটমেন্ট নিচ্ছে এমন পেশেন্ট, একটা ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিচ্ছে এরকম একটা পেশেন্ট, অথবা যার ডায়াবেটিস কন্ট্রোলে নাই, অথবা যিনি দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ খান, অর্থাৎ যে সমস্ত ড্রাগগুলো আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিবে, যে সমস্ত ড্রাগগুলো আপনাকে শরীর দুর্বল করে দিবে, সেই সমস্ত ড্রাগগুলো যারা রেগুলার ইউজ করেন এদের ক্ষেত্রে, যেমন টিবির পেশেন্ট, হ্যাঁ আপনার ওনারা দীর্ঘদিন যাবৎ একটা ওষুধ খেয়ে থাকেন,
হ্যাঁ
4FDS বলি আমরা এটাকে, 4FDC বলে, তো আসলে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে আপনার নিউমোনিয়ার প্রবণতাটা বেশি।
লক্ষণ কি হতে পারে?
জি চমৎকার, লক্ষণ আসলে হচ্ছে যে কোনো শ্বাসযন্ত্র জনিত যে কোনো রোগের ক্ষেত্রে প্রথম আমাদের যে কথাটা চলে আসে, ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট, সাথে কাশি,
নিউমোনিয়ার সাথে, নিউমোনিয়ার সাথে শ্বাসকষ্টের সম্পর্ক,
অবশ্যই শ্বাসকষ্টের সমস্যা,
ব্রঙ্কাইটিসের সাথে সম্পর্ক,
ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা সমস্ত কিছুর সাথে কিন্তু শ্বাসকষ্টের,
শ্বাসতন্ত্রের সাথে,
যেহেতু শ্বাসতন্ত্রের রোগ শ্বাসকষ্ট অবশ্যই থাকবে।
জি
জি, তো এখন ডাক্তার কিন্তু, ডাক্তার সাহেব কনফিউজিং হয়ে যায় এবং ডাক্তার সাহেবের ক্রেডিট হচ্ছে সেটাই যে কোনটা কি রোগ সেটা আলাদা করে ডায়াগনোসিস করে নেওয়া। তো নিউমোনিয়ার ক্ষেত্রেও শ্বাসকষ্টের সমস্যা থাকবে, ব্রেথলেসনেস, কাশ থাকবে, এবং একটা এখানে টিপিক্যাল ফিচার হচ্ছে আপনার হাই গ্রেড টেম্পারেচার, অর্থাৎ জ্বরের তাপমাত্রাটা অনেক বেশি থাকবে নিউমোনিয়ার ক্ষেত্রে, এবং রেসপিরেটরি রেট অনেক বেশি থাকবে বাচ্চা হোক বা যিনি হোক নিউমোনিয়া আক্রান্ত রোগীর ক্ষেত্রে, এবং উইকনেস থাকবে। এই বিষয়গুলো হচ্ছে মূলত সাধারণত আমরা লক্ষণ হিসেবে ধরে থাকি নিউমোনিয়া রোগের।
জি আচ্ছা, মাশাআল্লাহ, আমরা শুনছি দর্শক শ্রোতা যে শ্বাসতন্ত্রের যে রোগগুলো আমরা শুনছিলাম, আরও আমরা শুনবো, এগুলো সম্পর্কে জানলে হয়তো আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা অতি তাড়াতাড়ি জানতে পারবো, বুঝতে পারবো, আর জানতে পারলে, বুঝতে পারলেই আমরা ডক্টর শরণাপন্ন হতে পারবো, আমিও ভালো থাকবো, আমার বাচ্চাও ভালো থাকবে। আমি জানতে চাচ্ছি যে যেহেতু নিউমোনিয়া হয়ে গেল অথবা ব্রঙ্কাইটিস হয়ে গেল, কারো হয়ে গেল আর কারো হচ্ছে না অথবা হতে পারে, আমরা সেদিকেও যাব একটু, যে প্রতিরোধের দিকেও যাব, প্রতিকারের দিকেও যাব, এখন আমরা যাচ্ছি যে এর চিকিৎসা কি হতে পারে।
জি জি, নিউমোনিয়ার চিকিৎসা আসলে হচ্ছে, দেখুন নিউমোনিয়ার চিকিৎসা আপনার দুইভাবে সম্ভব, একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে সম্ভব, আর একটা হচ্ছে হসপিটালে রেখে সম্ভব। এখন আপনার ট্রিটমেন্টটা ঘরে হবে না হসপিটালে হবে এটা নির্ধারণ করবে ডাক্তার সাহেব।
আচ্ছা,
নিউমোনিয়াতে আমরা একটা স্কোর ইউজ করি, একটা আমাদের একটা রিমার্কেশন আছে, সেটাকে আমরা কার্ভ 65 স্কোর বলে থাকি।
জি,
এই কার্ভ 65 স্কোরের উপরে ডিপেন্ড করে, এই স্কোর যদি 1-এর নিচে আসে বা 1 পর্যন্ত আসে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি এবং কিছু পরামর্শ দিয়ে যে আপনি লেবুর চা খাবেন, গরম পানি খাবেন, স্মোকিং অ্যাভয়েড করবেন, এই পরামর্শগুলো দিয়ে, এবং ধুলাবালি থেকে দূরে থাকবেন, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন, এই ওষুধগুলো খাবেন, এই এই ধরনের পরামর্শ দিয়ে আমরা ওনাকে হোমমেড ট্রিটমেন্ট দিই, বাসায় পাঠিয়ে দিই। 2-3 পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে হসপিটালে রেখে ট্রিটমেন্ট দিই।
আচ্ছা,
হ্যাঁ, IV-তে আমরা আপনার শিরাপথে ওষুধের সাহায্যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার রোগটা ডায়াগনোসিস করার পর। এবং যদি কার্ভ 65 যদি আপনার 4 অথবা 5 বা 5-এর উপরে চলে যায়, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে হয়তো ICU-তে রাখতে পারি। অর্থাৎ নিউমোনিয়াটা প্রথম অবস্থায় যেরকম শুনতে খুব একটা টিপিক্যাল বা ভয়ঙ্কর কোনো রোগ মনে হয় না, কিন্তু এ স্কোরিং সিস্টেমে জাস্ট 1 বাসায় ট্রিটমেন্ট, 2-3 হসপিটাল ট্রিটমেন্ট, তীরের উপর উঠলে আমরা পেশেন্টকে আইসিইউতে পাঠিয়ে দিচ্ছি। তাহলে চিন্তা করেন বিষয়টা কতটুকু জটিল পর্যায়ে চলে যায়। অর্থাৎ হচ্ছে আপনার প্রথম অবস্থায় এটাকে পারফেক্টলি ডাক্তার শরণাপন্ন হয়ে পারফেক্টলি ট্রিটমেন্ট করে
ট্রিটমেন্ট করতে হবে,
এটা আপনাকে খুব একটা ডিস্টার্ব
করবে না। মূলত প্রথম কাজ ডক্টরের এটাই, তাকে ডায়াগনোজ করা যে আদৌ রোগটা কি ব্রঙ্কাইটিস না হাঁপানি
নিউমোনিয়া
কি কি আসলে, এটা আসলে মূলত রোগটা আগে ধরা তারপর ট্রিটমেন্ট শুরু করা।
এই এই অবস্থায় আপনার যেটা বলছিলেন যে এটা ট্রিটমেন্টটা কি, তো এখন আমরা এ স্কোরিং সিস্টেমে পেশেন্টটাকে কোথায় রেখে কোথায় ট্রিটমেন্ট দিব এটা আমরা নির্ধারণ করি। নির্ধারণ করার পরে হচ্ছে আমরা এভাবে ওনার অবস্থান অনুযায়ী আমরা ট্রিটমেন্টটা দিয়ে দিই। দেখুন এখানে ট্রিটমেন্টটা এই জন্যই জরুরি ভিত্তিতে নিউমোনিয়া ট্রিটমেন্টটা প্রয়োজন, কারণ হচ্ছে নিউমোনিয়া কিন্তু কিছু জটিলতা হয় যদি নিউমোনিয়ার পারফেক্টলি ট্রিটমেন্টটা না হয়। নিউমোনিয়া মানে হচ্ছে আপনার ইনফেকশন। এখন এই ইনফেকশন এমন হতে পারে আপনার যে লাংসের যে জায়গাটাতে ইনফেকশন হয়েছে সেই জায়গাটাকে সে ব্রাস্ট করে দিতে পারে, অর্থাৎ ফেটে দিতে পারে।
আচ্ছা,
তারপরে এখান থেকে এইটা ব্রাস্ট হয়ে এখানে পানি জমে যেতে পারে, এটাকে প্লুরাল ইফিউশন বলা হয়। আর যে ব্রাস্ট হওয়ার পরে পুরো আমরা সেটা পুরো রাপচার বলতে পারি, পুরো বাল্ব ফর্মেশন হতে পারে, এমফাইমা হইতে পারে, এই ধরনের অনেক ধরনের জটিলতা দেখা দিতে পারে। এবং অর্গানিজমটা ওই জীবাণুটা শুধু লাংসের মধ্যে সীমাবদ্ধ না থেকে সে রক্তে ছড়িয়ে যেতে পারে, যেটাকে আমরা সেপ্টিসেমিয়া বলে থাকি। আপনার এই রক্তের মাধ্যমে ছড়িয়ে আপনার ব্রেনে চলে মেনিনজাইটিস করতে পারে, আপনার ব্রেন স্ট্রোক পর্যন্ত করতে পারে, ইভেন কি আপনার হার্টের মধ্যে এসে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, হার্ট ফেলিউর পর্যন্ত করতে পারে। অর্থাৎ এর জটিলতা কিন্তু ভয়াবহ হতে পারে,
ভয়াবহ হতে পারে। সেক্ষেত্রে আমাদের
শ্বাসকষ্টের রোগ থেকে পুরো সমস্ত শরীরে রোগ ছড়িয়ে যেতে পারে।
সেক্ষেত্রে আমাদের তো আপনার বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে
অবশ্যই
এসব রোগের জন্য। তো নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস দুইটাই তো আপনার রোগটা হচ্ছে ইনফেকশন জনিত রোগ, সেক্ষেত্রে চিকিৎসাও কি সেম সেম?
চিকিৎসা সেম বলতে এখানে নিউমোনিয়ার ক্ষেত্রে আপনার এক ধরনের চিকিৎসা পদ্ধতি, আর ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আরেক ধরনের চিকিৎসা পদ্ধতি। তবে অলমোস্ট আপনার ব্রঙ্কাইটিস যেরকম আমরা যেভাবে গুরুত্ব দিই নিউমোনিয়াকে তার চেয়ে আমরা একটু বেশি গুরুত্ব দিই। যে নিউমোনিয়া যেটা মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, মাইক্রোপ্লাজমা নিউমোনি এই ধরনের যে অর্গানিজমগুলো দিয়ে হয় অর্গানিজমগুলো ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এটা বেশি ভয়ঙ্কর থাকে বলে আমরা নিউমোনিয়াটাকে একটু বেশি গুরুত্ব দিই।
জি জি, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আলোচনা শুনছিলাম। জটিলতা সম্পর্কে আমরা শুনে হয়তো অনেকের ভয় লেগে যেতে পারে, এত বড় রোগ হয়ে গেল, হয়ে গেলে যদি চিকিৎসা না করে তাহলে এই জটিলতা হতে পারে। আসলে এগুলো জটিলতাগুলো ডক্টর সাহেব বললেন, আর আমরা কেনই বা ই করব না,
জটিলতা আমরা সবসময় বলি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা জটিলতা বলা গুরুত্বপূর্ণ মনে করি, অনেকটা নিজেদের উপরে এটাকে আমরা ডিমান্ডেবল মনে করি। কারণ হচ্ছে এই জটিলতা যদি আমি না বলি সেক্ষেত্রে পেশেন্ট এইটাকে নিয়ে গুরুত্ব দিবে না,
গুরুত্ব দিবে না।
আমি জটিলতা বলার কারণ হচ্ছে এটাই যে আপনি যাতে এটাকে গুরুত্ব দেন। দেখেন আমাদের যখন ডেঙ্গু হয়, আমাদের যখন চিকুনগুনিয়া হয়, আপনার গায়ে যদি কোনো একটা রোগ হয়, রোগটা যতক্ষণ আপনার সাথে ভালো আপনি তাকে খুব একটা কেয়ার করেন না, কিন্তু একটা ছোট রোগ যখন ভয়ঙ্কর রূপ নেয় তখন ইভেন কি এই ভয়ঙ্কর রূপ আপনাকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে।
কাজকর্ম করাতে যখন বাধাগ্রস্ত হয়, হ্যাঁ, খানা খেতে বাধাগ্রস্ত হবে,
দিন শেষে আপনাকে সে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। আমরা এইভাবে অনেক সময় রোগীদেরকে বলে থাকি, শুধু এই জন্যই বলি আপনাকে ভয় পাওয়ানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা, বিষয়টাকে গুরুত্ব দেওয়া,
গুরুত্ব দিতে হবে। তো সকল ক্ষেত্রেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত, যে রোগই হোক না কেন, রোগের চিকিৎসা তো রয়েছে, চিকিৎসা করানো সুন্নতে মোবারকা রয়েছে, সেজন্য আমাদের চিকিৎসা তো করাতে হবেই অবশ্যই। কিন্তু সেক্ষেত্রে আমি দর্শকদেরকে প্রত্যেকটা ইপিতেই বলে থাকি যে সঠিক ডক্টর নির্বাচন করাও কিন্তু একজন রোগীর জন্য খুব
জরুরি
রয়েছে। সঠিক ডক্টর, সঠিক ক্লিনিক, সঠিক হসপিটাল, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে?
এক্ষেত্রে অবশ্যই পরামর্শ থাকবে হচ্ছে এই আমাদের দেশে আমরা যে টেন্ডেন্সিতে বা আমরা যে ট্রেন্ডসটা আমাদের সাধারণ আমাদের মধ্যে থাকে তা হচ্ছে আমরা ছোট হোক বড় হোক আমরা যে কোনো সমস্যার প্রথম আমরা একটা ফার্মেসিওয়ালা শরণাপন্ন হই। আসলে এটা কিন্তু ভালো একটা প্র্যাকটিস না। আমরা একটা ফার্মেসিওয়ালা শরণাপন্ন তার কাছে তখনই হবো জাস্ট আমরা তার থেকে ওষুধটা গ্রহণের জন্য, আমরা তার কাছে কি ওষুধ গ্রহণ করব এই পরামর্শের জন্য তার শরণাপন্ন হওয়া কখনো একজন সচেতন মানুষ হিসেবে, স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে আমাদের উচিত হবে না।
আচ্ছা,
এই বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিয়ে আমরা যে কোনো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি তিনি কোনো পরীক্ষা নিরীক্ষা দেওয়া প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে তিনি পরীক্ষাগুলো দিবেন, অথবা উনি যদি পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াই আপনার রোগ যদি আপনার কথাবার্তার উপরে ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপরে যদি ডায়াগনোসিস করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনার রোগ ডায়াগনোসিস হলো এবং উনি যে চিকিৎসা দিবেন সে চিকিৎসা একেবারে আল্লাহর উপর ভরসা করে ওনার পরামর্শ অনুযায়ী সে চিকিৎসাগুলো নেওয়া। ইনশাল্লাহ এই কিছু পরামর্শ যদি আপনি মানতে পারেন ইনশাল্লাহ এই নিউমোনিয়া বলেন, ব্রঙ্কাইটিস বলেন, এগুলো কখনোই আপনার কোনো ধরনের বড় ধরনের কোনো বিপদের কারণ হবে না।
আমাদের সমাজে কিছু লোক এরকম থাকে, হয়তো দর্শকদের মধ্যে এরকম থাকতে পারে,
জি,
কেমন লোক, ডক্টরও দেখাবে, ঔষধও নেবে, কিন্তু ঔষধগুলো
আরেকজনের পরামর্শ মতো খাবে,
নিজ মতে অথবা আরেকজনের পরামর্শ মোতাবেক অথবা ডোজ কমপ্লিট না করা। এখন 5 দিন ঔষধ দিয়েছে, 3 দিন খাওয়ার পরই ভালো, আর 2 দিন সে খাবে না, সে ব্যাপারে আপনার পরামর্শ কি?
জি, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছেন, এই জন্য আমি আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে আপনি যখন ডক্টর দেখাচ্ছেন অথবা যে কোনো বিষয়ে যখন একজনের পরামর্শ নিচ্ছেন বা শরণাপন্ন হচ্ছেন, তার মানে তাকে আপনাকে ওই হিসেবে গুরু হিসেবে নিতে হবে। আপনি ওই ভদ্রলোক বা যার কাছে যাচ্ছেন উনি আপনাকে যে পরামর্শটা দিবে, আপনি ওনার কাছে আপনার চেয়ে অভিজ্ঞ বলেই আপনি ওনার কাছে যাচ্ছেন, সুতরাং সেক্ষেত্রে তার ওই পরামর্শটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এবং পরামর্শ অনুযায়ী বিশেষ করে নিউমোনিয়া বলি, ব্রঙ্কাইটিস বলি, বা আরও যে সমস্ত এই ইনফেকটিভ যে ডিসঅর্ডারগুলো আছে, এগুলোতে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো দিই, যেহেতু অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করি, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ডোজ কন্টিনিউ করা, একদম রেগুলার যে ডিউরেশন মিনিমাম আমরা যে ডোজগুলো দিই এগুলা কমপ্লিটলি ফলো করাটা অত্যন্ত জরুরি, তা না হলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আমরা ইনশাল্লাহ হয়তো সামনে আলোচনা করবো, ইতিপূর্বে আলোচনাও করেছিলাম, প্রয়োজন হলে আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। তা না হলে এই যদি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায়, পরে এই অ্যান্টিবায়োটিক আপনার উপরে
আর কাজ করবে না।
আবার পরবর্তী বছর যদি আপনার নিউমোনিয়া হয়, তখন দেখা যাবে আপনার নিউমোনিয়ার ট্রিটমেন্ট আমরা করতে পারছি না, আপনি আপনার দোষেই আপনার অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স করে ফেলিয়েছেন। তো আমরা দর্শকদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনি ডক্টরের শরণাপন্ন হবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী আপনি ওষুধটা খাবেন, ওষুধটা গ্রহণ করবেন, এর ব্যতিক্রম করবেন না। কারণ যে স্বাস্থ্য, এই স্বাস্থ্যের গুরুত্ব দিতে হবে, এই স্বাস্থ্যকে যত্ন নিতে হবে, এই স্বাস্থ্যকে যদি আপনি যত্ন না নেন, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আপনাকে।
আরেকটি যেটা বলবো, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া,
জি,
বাঁচার জন্য এখানে আপনার মানে যার হয়নি এখন পর্যন্ত, সে কিভাবে যাতে করে না হয়, সেক্ষেত্রে কি কি পরামর্শগুলো মেনে চলবে?
অবশ্যই অবশ্যই, অত্যন্ত ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন, এই এই প্রশ্নটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই যে নিউমোনিয়া বলছি, ব্রঙ্কাইটিস বলছি, এই রোগগুলো কিন্তু আমার কোনো চলাফেরা গঠিত বা আমার কোনো কর্মকাণ্ডের ফলেই হচ্ছে।
আচ্ছা,
অর্থাৎ আমি ওই কাজগুলো যদি না করতাম
তাহলে এটা হতো না। আচ্ছা,
এর ভিতরে আমি 1 নম্বর হিসাবে ধরবো স্মোকিং। আমি যদি স্মোকিং না করি, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার যে যার বয়স 65 বছর, যার বয়স 2.5 বছরের নিচে, সে কিভাবে স্মোকিং করে, তার কেন হচ্ছে? সে না করলেও তার গার্ডিয়ান করছে,
তার বাবা করছে, তার মামা করছে, অথবা কোথাও হচ্ছে।
আমাদের ফিমেল স্মোকার হার, মহিলা ধূমপায়ীদের সংখ্যা অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে,
দিন দিন বেড়ে যাচ্ছে।
তো এখন
আর বিশেষ করে ধূমপান যারা করছে তাদের সংস্পর্শে যাওয়া হচ্ছে, বাজারে যাওয়া হচ্ছে,
সংস্পর্শে যাওয়া হচ্ছে। আপনি করছেন না, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আপনি যে যে রাস্তা দিয়ে হাঁটছেন সেখানে বাকি 8-10 জন করছে।
আপনি যে দোকানে যাচ্ছেন সে দোকানে
ধূমপান চলছে,
যে বাজারে যাচ্ছেন,
যে বাসে উঠছেন, যে পাবলিক বাসে, সেখানে ধূমপান হচ্ছে। তো যার কারণে কোনো না কোনো ভাবে আপনি কন্টামিনেটেড হয়ে যাচ্ছেন। সুতরাং ধূমপান বিরোধী যে অভিযানগুলো আছে এগুলোকে স্বাগত জানাতে হবে, এবং এই ধূমপান বিরোধী আপনার একটা অবস্থান সবসময় থাকতে হবে নিজের মধ্যে এবং সমাজের মধ্যে। পাশাপাশি হচ্ছে ধুলাবালি গণিত যে সমস্যাগুলো শীতকালে দেখা দেয়, সেক্ষেত্রে আপনি মাস্ক ব্যবহার করবেন।
মহিলাদের ক্ষেত্রে,
জি,
আমাদের ইসলামিক বোন যারা রয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চল,
জি,
যারা লাকড়ি দিয়ে পাক করে থাকে, রান্না করে থাকে, সেখানে ধোয়া হয়,
জি,
সেক্ষেত্রে তাদের বাঁচার কোনো, অথবা এই ধোয়া নেয়ার ক্ষেত্রে এ ধরনের রোগ হওয়ার?
দেখেন, ধোয়া আপনার ধোয়া যে আপনি খেয়াল করলে দেখবেন লাকড়ি চুলার মধ্যে যে রান্নাটা হয় এটা কিন্তু ধোঁয়াটা বন্ধ করা যায়। এখন কিন্তু অত্যাধুনিক কিছু পদ্ধতি আসছে,
কিছু আসছে, কিন্তু এটা তো অবহেলার কারণে করা হচ্ছে না,
কিন্তু ওনাদেরকে সচেতন হতে হবে।
আচ্ছা,
আরেকটা হচ্ছে আপনার যদি বেশি মানে একেবারেই না পারেন, সেক্ষেত্রে ওনার মাস্ক হলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, শ্বাসকষ্ট আপনার তো বাঁচতে হবে, বাঁচার পরে কত রান্না বান্না সব কিছু করা যাবে, কিন্তু আগে তো আপনাকে সুস্থ থাকতে হবে। সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যদি না পারেন সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করবেন, অথবা ওই যে কিছু প্রাকৃতিক কিছু চুলে আছে কি মানে বিভিন্ন ধরনের নামে পাওয়া যায় বাজারে, ওই চুলাগুলো দেখা যায় আরেকদিকে আপনার ধোঁয়াটা বের করে দেয়, এই চুলাগুলো ব্যবহার করা যেতে পারে। আর হচ্ছে আপনার এই যে সবসময় একটু আপনার উষ্ণ কাপড় চোপড় পরিধান করবেন, গরম কাপড়গুলো পরিধান করতে,
গরম কাপড়, গরম পানি,
জি, গরম পানি খাবেন রেগুলার। আর একটা পরামর্শ, যারা শীতকালে দেখবেন অনেকে খেলাধুলা করে, ব্যাডমিন্টন খেলে, হ্যাঁ, হালকা শরীরটা ঘামায়, এই ঘামটা যাতে শরীরের মধ্যে আবার
জমে না,
সেক্ষেত্রে ওই ঘাম গুলো আপনাকে বুঝে নিতে হবে, আবার দেখা যাবে এই ঘামও আবার আপনার শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
অনেকে খেলাধুলা ছাড়াও অনেকে পায়ে হাঁটে অথবা
জি জি
আপনার হার্ড ওয়ার্ক করে,
বিভিন্ন ধরনের আপনার
কাজ
ফিজিক্যাল
করতে পারে,
অ্যাক্টিভিটি করতে হয়।
অ্যাক্টিভিটিস কারণে ঘাম নির্গত হয়, তো এই ঘামটা যাতে করে শরীরে
শরীর আমাদের
জমে না যায়,
এগুলো যাতে শরীরে আবার প্রবেশ না করে সেক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে, এই ঘামগুলো মুছে ফেলতে হবে,
মুছে ফেলতে হবে।
এই বিষয়গুলো যদি একটু সচেতন হন, একটু সচেতনতাই আপনার অনেক গুরুত্বপূর্ণ সুস্থভাবে বাঁচার জন্য।
ধন্যবাদ ডাক্তার সাহেব, আমরা অনেকক্ষণ ধরে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম মানুষের অসুস্থতা, শীতকালীন যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করি তার মধ্যে শ্বাসতন্ত্রের রোগগুলো আমরা বেশি লক্ষ্য করে থাকি, লক্ষণীয়। বিভিন্ন জায়গায় দেখবেন হাঁপানির রোগ এবং শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে, তো এটা স্বাভাবিক, সিজনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু যে বিষয়গুলো আমরা জানতে পারলাম, যে পরামর্শগুলো আমরা আজকে শুনলাম, এই পরামর্শগুলো আমরা মেনে চলবো। এবং বিশেষ করে যে বিষয়টি আমার কাছে বেশি ভালো লেগেছে তা হচ্ছে যে ডক্টরি ডোজ মোতাবেক, প্রেসক্রিপ্ট মোতাবেক আমরা ঔষধ সেবন করব, পাশাপাশি যে পরামর্শগুলো দেওয়া হয়েছে মাস্ক ব্যবহার করা, ধুলাবালু থেকে বাঁচা এবং গরম কাপড় পরিধান করা, এগুলো করবেন সচেতন। এবং ছোট ছেলে মেয়েরা যেহেতু মাটিতে এমনিতেই হাঁটা শুরু করে দেবে, মোজা পরিধান করা, জুতো পরিধান করানো, অথবা তাদেরকে একটু শীতকালীন পোশাক পরিয়ে রাখা, জড়িয়ে রাখা, কান বেঁধে রাখা, আর ঘুমানোর সময় লক্ষ্য রাখা। মা বাবা অবশ্যই ঘুমের সময় লক্ষ্য রাখতে হবে, আপনি মা রয়েছেন, বাবা রয়েছেন, আপনি ঘুমিয়ে গেলেন, সন্তান এদিকে তার শরীর থেকে কম্বল চলে গেল, লেপ চলে গেল, সে খালি ঠান্ডায় ঘুমিয়ে আছে, তো সেক্ষেত্রে সে তো আক্রান্ত হবেই রোগের মাধ্যমে না? তো সেক্ষেত্রে আপনাদের কাছে পরামর্শ হচ্ছে বাচ্চাদেরকে এভাবে শোয়ানো যাতে করে আপনি শীতের রাতে উঠে উঠে দেখতে পারেন যে কি বাচ্চা কোনো সমস্যা হচ্ছে কিনা, সেক্ষেত্রে ইনশাল্লাহ তাআলা আমাদের বাচ্চারাও ধূমপান থেকে আমরা বিরত থাকব, এবং যেখানে ধূমপান হয় সেখানে যাওয়া থেকেও বিরত থাকা উচিত। আমরা যদিও অনেক ক্ষেত্রে আমরা এগুলো করতে পারি না, তারপরও চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। যারা ধূমপান করছে তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত নসিব করুক, এবং এই কাজ থেকে যে ফেরত আসে, ধূমপান আসলে ধূমপান করে আপনি আপনি মসজিদে যেতে পারবেন না, ধূমপান করে একজন ভালো মানুষের সাথে কথা বলতে পারবেন না, আনইজি ফিল হবে, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসবে, এবং একটা ভালো বৈঠকের মধ্যে আপনি বসতে পারবেন না, অনেকগুলো আপনার কারণ রয়েছে। সেক্ষেত্রে এটা উচিতই হচ্ছে যে এগুলো ছেড়ে দেয়া, ধূমপান ছেড়ে দেয়। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহ তালা আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমাদেরকে রোগ থেকে বেঁচে থেকে ভালো ভালো ইবাদত বন্দী করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আগামী পর্বে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সাথেই থাকুন মাদানী চ্যানেল, দেখতে থাকুন। আমাদের স্বাস্থ্য অনুষ্ঠান সম্পর্কে আপনারা অবশ্যই আমাদেরকে অভিমত পাঠাবেন মাদানী চ্যানেল বাংলার যে নাম্বারগুলো দেখানো হয় নাম্বারগুলোতে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।